Onuradik Orçlar,
Ahmet'in
Ali Sarı, Banç, Mokrop, Nedir Kuramir, Yatay, Cahorel Bahini Rulu, Bir Mikrofi, Akça, Ebon Biyazid Bahini, Rutilovka Bule, Hanun Turi, İman Şibiri Job Dedi, Şokta, Ey Mohan Bir, Aşı Yedi,
কারবালার মহাবিপ্লবের পটভূমি ও সঠিক ইতিহাস না জানার কারণেও এসব বিভ্রান্তি ছড়িয়ে পড়ার সুযোগ সৃষ্টি। গত পর্বের আলোচনায় জনগণের জিহাদ বিমুখতা ও সেনাপতি বিশ্বাস ঘাতকতার কারণে মুয়াবিয়ার অস্তিত্ব খেলাপথের ব্যাপারে আমরা ইমাম হাসানের বিপ্লবী নীতি বাস্তবায়ন অব্যাহত রাখতে না পারা তথা মুয়াবিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব অনিচ্ছা সত্ত্বেও গ্রহণ করতে বাধ্য হওয়ায় সংক্ষিপ্ত ইতিহাস করছি। মুয়াবিয়া ও ইয়াজিদ উভয়ই ইসলাম থেকে মহাবিচ্যুত হওয়া সত্ত্বেও মুয়াবিয়া যে বাহ্যিক ইসলামী বেশভূষা ও কিছু কিছু রীতি মেনে চলত সেটা আমরা উল্লেখ করেছি। আর ইয়াজিদ প্রকাশ্যে ইসলাম অবমাননা সহ সব ধরনের অশালীন কাজ করত। তাই মুয়াবিয়ার ক্ষেত্রে ইমাম হাসান যে নীতি শুরু করেছিলেন, ইমাম হুসাইন ইয়াজিদের ক্ষেত্রে সে একই নীতি গ্রহণ করতে পারেন।
ইয়াজিদ ছিল যেমন নিষ্ঠুর তেমনি বিশ্বাসঘাত। তার কলুষিত মনে দয়া মায়া বা সুবিচারের কোন স্থান ছিল। তার আমোদ প্রমোদ যেমন নিচু স্তরে সঙ্গী সাথীরাও ছিল, তেমনি নিচাশয় ও দুশ্চন্দ্র। একটি বানরকে মাওলানার মতো পোশাক পরিয়ে সে ধর্মীয় নেতাদের বিদ্রুপ করত এবং যেখানে যেত সেখানে জন্তুটিকে নিয়ে যেত কারুকার্যময় বস্ত্রে সজ্জিত একটি সিরীয় গাধার পিঠে বসে। তার দরবারে মদ পানজনিত হাঙ্গামা হত এবং তা প্রতিফলিত হল রাজধানী দামেস্কে এবং হুসাইনের আন্দোলন ও শাহাদাত অত কোন আকস্মিক ঘটনা ছিল, বরং তা ছিল অত্যন্ত সুপরিকল্পিত একটি বিদ্রোহ। তাই এটাকে নিছক বিদ্রোহ এবং অপরিকল্পিত আন্দোলন যা ব্যর্থ হয়েছে বা মুসলিম উম্মাহ বা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ বলা মোটেও সমীচীন হবে না।
تحبارك بالنسبة إلى اللغة الإبرانية لمعرفة فعلى أن تغسل من شخص خوال وحسن أن الإدارة الأمريكية قبل حقوقية قليل نقول الله كما يجب مصالة كان لنسان وإيران حباوة لسان وضوار ومجية وتفاني مصابونية ومشو ورمشة مقبورة سنتي أبوشو فديك لنسكة فيديو ولي أكد أن الجولاني يبدي رغبة
مزيه يوم مزيه قمشة على الحدود مع الإيران في مدينة الشعب إيراني سليم حمل الكوكية بالتنبيه في الإيمانية لكني حول قضايا حدودية بسيطة يتعلم الموضوع إذا يجي أوسع تهديد إلى منع التصعيد بين الجانبين أما القناة الثانية عشر العربية قالت أبو العدو السياسي سلام ومسؤولة يتعلم الموضوع إسرائيل هي لزي أدو رميك أما شابوليزيا مقبورة يا إيران كتب أرض من الزقالية قم بابو ليفنيك السوق ويمعني الفجير هو فكير ومجيب ومسؤلمه هو قمبورة موجة لإيران
بيجا بانسحين العدو ছিলেন একবর্ষী আধ্যাত্মিক আন্দোলন। ইসলাম ধর্মকে বিকৃতির হাত থেকে রক্ষার পাশাপাশি মুসলিম উম্মাহকে পথভ্রষ্টতার হাত থেকে রক্ষা করা এবং মুসলিমকে জালিমের হাত থেকে রক্ষা করা। ইমাম হুসাইনের আন্দোলন ছিল সত্যের প্রতিষ্ঠা ও মিথ্যার মূলোৎপাটনের আন্দোলন। মোট কথা, একটি সফল আদর্শ আন্দোলনের সমস্ত দিক যেমন নৈতিক, সামাজিক ও রাজনৈতিক দিক সহ সর্বোৎকৃষ্ট পর্যায়ের আধ্যাত্মিক ও তাত্ত্বিক দিকও এই আন্দোলনে রয়েছে। মানবীয় সুকুমার চরিত্রের পূর্ণ মাত্রার বিকাশ দেখা যায় এই আন্দোলনে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে তার উপস্থিতিতে এই আন্দোলন সম্পর্কে কারবালার হৃদয় বিদারক ঘটনা সম্পর্কে বহুবার অবগত করেছেন, সাবধান করেছেন যাতে তার সত্যের পক্ষে থাকতে পারে। প্রহেলিকাময় প্রচার প্রোপাগান্ডার ধূমজাল আবদ্ধ হয়ে
usitishaji vita huu ni aibu kwa Israel. Mpango wa makombora wa Iran
Imam Hussein alayhi salam Karbalar Muhammad Globe madhyome ekdike jemon Qurane bornito shot kajer adesh o shot kajer baat kore protishtha korte chaichen temni nanan gobodi modhe shoshkar yazid obuito
usitishaji mapigano
kwa shilpo somosto faran o pap kajke boitho kore jonogone সম্পদ অবৈধভাবে কাজে লাগিয়ে ভোগ বিলাসিতায় নিমজ্জিত হয়েছিল। এছাড়া কুফার জনগণ ইমাম হুসাইন আলাইহিসসালামকে ইয়াজিদের খোদার জন্য তারা শেষ পর্যন্ত যাতে ভবিষ্যতে
makombora ya Iran yanaweza pia kulenga na kubomoa nyumba na majengo ya zege yaliyojengwa chini ya ardhi. Vita vya siku mbili kati ya utawala wa kizayuni na Iran yawezesha ulimwengu wa kushuhudia kwa karibu uwezo mkubwa wa kiulinzi kidaji wa kijeshi wa jamhuri ya Kiislamu Iran. Na shaka aliyoshuhudiwa katika vita hivi vya siku 12 ni sehemu ndogo tu ya uwezo wa majeshi ya jamhuri ya Kiislamu Iran katika kuvita kihalali.
ইমাম হুসাইনের মহাবিপ্লবের আরো যেসব লক্ষ্যের কথা উল্লেখ করা যায় সেসবগুলো জনগণকে শিল্পাগত স্বাধীনতা প্রদান, তিন বনি উমাইয়ার হাত থেকে জনগণের অর্থনৈতিক এবং মুসলিম বাইতুল মাল লুণ্ঠন করতে পারে, মহানবী পবিত্র সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সর্বক্ষেত্রে ইসলামী বিধি বিধান প্রবর্তিত করা শাসক ও মহাবিপ্লব সম্পর্কিত আলোচনা এখানে
কথা হবে আবার আগামী অনুষ্ঠানে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ
থাকুন। Jibu wa taasisi hiyo ulipuliwa kwa vituo vya nyuklia vya Iran na Marekani pamoja na huduma za kijeshi za Israel, hata kwa kupita muda mrefu vitapelekea Iran kusalimu amri mbele ya matakwa ya kibabu ya Marekani na Israel. Kutaongeza tu juhudi za Iran na kibango ya viongozi wake ya kujiimarisha na kuwa zaidi. Ulimwengu kwa mara nyingine tena umeshuhudia kuimarika umoja
Asmani Surah
Iran na wa Iran dhidi ya uchokozi wa adui.
শ্রোতা ভাই বোনেরা, আসমানি সুরা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহ পর্বে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরের ধারাবাহিকতায় আজও আমরা পবিত্র কোরআনের সূরা নিসা সম্পর্কে আলোচনা
করছি। ambayo yamesajiliwa katika kumbukumbu ya vita vya Siria. Sasa kwa mara nyingine tena
তোমাদের জন্য জোরপূর্বক নারীদের উত্তরাধিকারী হয়ে বসা মোটেই ভালো নয়, আর তোমরা যে মহিলা তাদেরকে দিয়েছ তার কিছু অংশ তাদেরকে কষ্ট দিয়ে আত্মসাত করাও। তবে তারা যদি কোন সুস্পষ্ট চরিত্রহীনতার কাজে লিপ্ত তাহলে অবশ্যই তোমাদেরকে কষ্ট দেবার অধিকারী হবে। তাদের সাথে জীবন যাপন যদি তারা তোমাদের কাছে অপছন্দ তাহলে হতে পারে একটা জিনিস তোমরা পছন্দ করো না, কিন্তু আল্লাহ তার মধ্যে অনেক কল্যাণ রেখেছে।
ইসলাম পূর্ব যুগে আরবে এই কুপ্রথা প্রচলিত ছিল যে যখনই কেউ মারা যেত তখন যে তার উত্তরাধিকারী হত সে মৃতের বিধবা স্ত্রীর মাথায় কাপড় ফেলে সাবেক স্বামী তাকে নিজের স্ত্রী করে নিত, অথবা তাকে অন্য পুরুষের সঙ্গে বিয়ে দিয়ে তার দেনমোহর নিজেই ভোগ করত, অথবা তাকে আটকে রাখত। এই আটক অবস্থায় সেই স্ত্রী তার আগের স্বামীর কাছ থেকে ইসলামের আগমনের পরও যখন আবু কায়েস আনসারী মারা যান তখন তার স্ত্রী কাবিসার মাথায় কাপড় ফেলে তার অন্য স্ত্রীর সন্তান মাহাজ বিন কায়েস তাকে নিজের অধিকারে নিয়ে আসে এবং তাকে নির্যাতন করতে থাকে। এই অবস্থায় কাবিসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ জানালে তিনি বলেন যে তার বিষয়ে ওহী নাযিল হলে তিনি তা জানবেন। এর পরের দিনই মদিনার বহু নারী যারা একই বিপদে পড়েছিলেন তারাও রাসূলুল্লাহর কাছে অভিযোগ নিয়ে হাজির হন, আর এ সময় নাযিল হয় সূরা নিসার এই আয়াত তথা ১৯ নম্বর আয়াত।
কোরআনে ৭৪ নম্বর পবিত্র নারীদের বিয়ে করার উপদেশ দেওয়া হয়েছে যাতে নবগঠিত পরিবার সুস্থ ও স্থায়ী হয়। কোরআন মা বলছে ভাইছি এই শ্রেণীর নারীদের তথা ঘনিষ্ঠ রক্ত সম্পর্কিত বা মাহরাম নারীদের বিয়ে করা নিষিদ্ধ। এ ধরনের নারীদের বিয়ে করা পারিবারিক পবিত্রতার লঙ্ঘন। মহান আল্লাহ নারী ও পুরুষের মধ্যে সৃষ্টি করেছেন পার্থক্য। এই পার্থক্য থাকাটা পরস্পরের চাহিদা পূরণের জন্য জরুরি, আর এই পার্থক্যের অর্থ বৈষম্য। মহান আল্লাহ নারী ও পুরুষকে তাদের পরিপূরক করে সৃষ্টি করেছেন। ইতিহাস থেকে জানা যায় উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা সালামুল্লাহি আলাইহা তার স্বামী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন কেবল পুরুষরাই কেন জিহাদে যেতে পারবে, নারীরা কেন জিহাদে যেতে পারবে না? আর আমরা যদি পুরুষ হতাম তাহলে পুরুষদের মতো জিহাদে যেতাম এবং সমাজে আমরা সম্মান পেতাম। তাঁর এই প্রশ্নের জবাবে নাযিল হয় সূরা নিসার ৩২ নম্বর আয়াত।
এ আয়াতে বলা হয়েছে আর যা কিছু আল্লাহ তোমাদের কাউকে অন্যদের তুলনায় বেশি দিয়েছেন তার আকাঙ্ক্ষা করো না, যা কিছু পুরুষেরা উপার্জন করেছে তার অংশ হবে সেই অনুযায়ী, আর যা কিছু মেয়েরা উপার্জন করেছে তাদের অংশ হবে সেই অনুযায়ী। হ্যাঁ, আল্লাহর কাছে তার ফজল ও মেহরবানির জন্য দোয়া করতে থাকো। নিশ্চিতভাবে আল্লাহ সমস্ত জিনিসের জ্ঞান। Everyone on the team.
বিয়ের মাধ্যমে নারী ও পুরুষের মধ্যে এক সুদীর্ঘ আন্তরিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। কিন্তু তারপর তাদের মধ্যে কখনো কখনো মতভেদ দেখা দিতে পারে, কখনো কখনো ভুল বোঝাবুঝি বা সমঝোতার অভাব তীব্রতর হয়ে উঠলে তা পরিবারের জন্য বিপজ্জনক পরিবেশ সৃষ্টি করে। আর এ ধরনের পরিস্থিতিতে পবিত্র কুরআন দুই সদস্যের একটি পারিবারিক আদালত গঠন করতে বলে, যাতে স্বামী স্ত্রীর বিরোধের সুরাহা হয় এবং পরিবারটি ভেঙে যায়। দুই সদস্যের এই আদালতের বিচারক হবেন দুই পক্ষের মধ্যে মধ্যস্থ নেতা, অর্থাৎ একজন হবেন স্ত্রীর পরিবারের পক্ষ হতে ও অন্য একজন হবেন স্বামীর পরিবারের পক্ষ হতে। তারা উভয় পক্ষের মতামত নিয়ে তথা মত বিনিময়ের মাধ্যমে সমঝোতার পথ বের করার মতো কৌশল বের করবেন বলে আশা করা হয়। সূরা নিসার 35 নম্বর আয়াতে মহান আল্লাহ
আর যদি কোথাও তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বিগড়ে যাবার আশঙ্কা দেখা দেয়, তাহলে পুরুষের আত্মীয়দের মধ্য থেকে একজন সালিস এবং স্ত্রীর আত্মীয়দের মধ্য থেকে একজন সালিস নির্ধারণ করে দাও, যিনি তাদের বিষয়ে দেখাশোনা বা তদন্ত করবেন। তারা দুজন সংশোধন করে না চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসা ও মিলমিশের পরিবেশ সৃষ্টি করে দেবেন। আল্লাহ সব কিছু জানেন, তিনি সর্বজ্ঞ।
ইসলাম বহু কারণে শর্ত সাপেক্ষে একাধিক বিয়ের অনুমতি দিয়েছে, যেমন সাধারণত যুদ্ধ, রোগ, কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ প্রভৃতি কাজে পুরুষরা বেশি হারে বাড়ে। ফলে সমাজে অনেক নারী বিধবা হয়ে পড়ে, আর অবিবাহিত পুরুষ সাধারণত এইসব বিধবা নারীদের বিয়ে করতে চায় না এবং এইসব বিধবারা কোনো আশ্রয় পায় না। ফলে এ ধরনের নারী দৈহিকভাবে বঞ্চিত থাকে অথবা অনৈতিক পন্থার আশ্রয় নেয়, যা সামাজিক অনাচার সৃষ্টি করে। তাই ইসলাম পুরুষের বহু বিবাহের অনুমতি দিয়ে বিধবাদের দৈহিক, মানসিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করেছে। এছাড়াও নারীরা প্রতি মাসে বেশ কয়েকদিন ঋতুর শিকার হন। আবার গর্ভবতী হলে 9 মাসের গর্ভকালীন সময় ও 2 বছর পর্যন্ত শিশুকে দুধ দানের সময় সঙ্গমের প্রতি নিস্পৃহ থাকে। অরুচির বিষয়টি ছাড়াও গর্ভকালীন সময়ে যৌন মিলন নারীর জন্য ক্ষতিকারক হয়ে থাকে। নারীরা স্তন্যদানকালীন সময়ও দুর্বল থাকে, তাই এ সময় যৌন মিলন শিশুর জন্য ক্ষতিকারক। অন্যদিকে পুরুষের যৌন জীবন নারীর চেয়ে দীর্ঘ এবং কখনো কখনো পুরুষরা বৃদ্ধ অবস্থায়ও যৌন ক্ষেত্রে সক্ষম থাকে। তাই পুরুষকে যাতে অবৈধ পন্থা থেকে দূরে রাখা যায়, সেজন্যই ইসলাম তাদেরকে শর্ত সাপেক্ষে একাধিক বিয়ের অনুমতি দিয়েছে, যা বৈধ ও যোগ্য।
بسم الله الرحمن الرحيم گران اوریدوں کو السلام علیکم دا تهران دے د ایران د اسلام
جمهوریت سے تهران ایران اسلام جمهوریت نے سس
Gerçekten sizin Rabbiniz 6 günde gökleri ve yeri yaratan, sonra da arşa istiva edilen Rabbiniz. Gündüzü durmaksızın kendisini kovalayan gece yaratan, güneşe, aya ve yıldızlara kendi buyruğuyla baş edilen. Haberiniz olsun, yaratmakta da emir de yalnızca onunuz. Alemlerin Rabbi olan Allah ne yücedir. Rabbinize yalvara yalvara ve için için dua edin. Şüphesiz o haddi aşanları sevmez.
بدلوني او مهربان خدايا كرامك فمون يو بني آدم تا بيو نعمت فنبر خلق او بياي تري بيت واحدي مو حرما امية او ناشكر شي او كنعمت او
Tanrı'ndan yapılan birer buçuk saatlik Türkçe yayınımızı sabahları Türkiye saatiyle 7.20 ile 8.50 arasında kısa dalga 25 metre 15.240 kHz üzerinden dinleyebilirsiniz. Akşamları ise Türkiye saatiyle 19.50 ile 21.20 arasında kısa dalga 31 metre 11.710 kHz üzerinden yine akşamları Türkiye saatiyle 21.22 arasında orta dalga 639 ve 702 kHz üzerinden dinleyebilirsiniz. Sabah yayınlarımız ayrıca İran Seda aplikasyonu üzerinden dinleyebilirsiniz. Ayrıca internetten iranradyo.ir/tr adresinden yayınlarımızı takip edebilirsiniz.
Alemleri Rabb'i Yüce Allah'a hamd ederek değerli dinleyiciler Tanrı Radyosu'ndan hepinize hayırlı akşamlar diliyoruz. Bugün Hicri Şemsi 10.1404 Hicri Kamere 5 Muharrem 1447 Miladi Takvim'de 1 Temmuz 2025 Pazartesi. Bu akşamki yayınımızdan sonra sunacağımız akşam hava bütün ve yorumun ardından sırasıyla Nur'a Giden Yol, Hüzünlü Nefes Podcast'ı, İslam'ı Tanıyalım isimli programları
dinleyebilirsiniz.
Burası Tahran Radyosu, İran İslam Cumhuriyeti'nin seslerinden
İran'ın Suriye'ye zaten kurduğu program, İran, Amerika, İsrail ve Şubat'tan, Tehran, Tel Aviv'de ders verdi.
G7 grubu Tahran Washington müzakerelerinden yeniden başlamasını istedi. İran'dan Latin Amerika ülkelerine teşekkür. Siyonist Ecumen Knesset üyeliğine parlamentolar arası birlikten derhal askıya alınması talebe geldi. Pakistan yetkililer ve yabancı diplomatlar İslamabad'da İran'ın iktidar şehitlerine saygılarını sundular. Haris, İsrail, İran'a karşı yürüttüğü savaşta hedeflerine ulaşamadı. Siyonist Weizmann Enstitüsü Tel Aviv'in üzerinde kalan başlandırıcı maliyette. Lieberman, Siyonist askerlerin Gazze'den tamamen çekilmesini istedi. Şimdi haber. İran'ın Birleşmiş Milletler Daimi Temsilcisi ve Büyükelçisi Emir Said Yervane, Birleşmiş Milletler Güvenlik Konseyi ve Birleşmiş Milletler Genel Sekreterine gönderdiği mektupta İran İslam Cumhuriyeti'nin egemenliği ve toprak bütünlüğüne karşı güç kullanımı ve saldırgan eylemlerin açık ve kesin şekilde kırılmasını ve İsrail rejimiyle Amerika'nın bu saldırıların başlatıcı olarak Parlamentolar arası birlik başkanına hitaben yazdığı mevcutta İsrail rejiminin açık şekilde söz konusu kurumun tüzüğü ve Birleşmiş Milletler Şuratı'nı ihlal ettiğini belirterek Siyonist rejimin meclisi olan Knesset'in söz konusu kurumun üyeliğinin derhal askerlenmesini talep etti. İran İslam Cumhuriyeti Meclisi söz konusu grup başkanı Menkemuz'daki Sarıkulu IPU başkanı Julia Aksu'na gönderdiğinde şöyle dedi. Siyonist rejimin utanç verici görüşlerinden serinliğini ve vahametini artıran gerçek bu saldırgan ve yasa dışı rejiminin işlediği suçları Amerika Birleşik Devletleri ve bazı batılı devletlerin de siyasi, askeri ve istihbari desteğiyle açıkça ortaya ortak olmalıdır. Mutlaki şöyle devam etti. Bu tür suçlar karşısında kayıtsızlık ve sessizlik, adalet, halk iradesi, demokrasi ve devletlerin uluslararası sorumluluğu gibi temel ilkelerini açıkça ihlal eder. Bu durum dünya üzerinde bağımsız ülkelerin egemenleri ve demokratik kurumların varlığını tehdit eden şiddet, hukuk tanımazlık ve saldırganlığın normalleşmesine neden olabilir. İsrail rejiminin İran İslam Cumhuriyeti'ne yönelik saldırgan saldırılarında şehit düşenlerin anısına İran'ın İslam'a bağlı Büyükelçiliği ev sahipliğinde bir kanal devletleri açıldı. Açılış töreninde Pakistanlı siyasi şahsiyetler, yabancı büyükelçiler ve diplomatlar katıldı. İran'ın Pakistan başkenti İslamabad'daki büyükelçiliğinde düzenlenen iktidar şehitleri anma töreninde çok sayıda Pakistanlı siyasi ve dini şahsiyet, devlet yetkilileri ile farklı ülkelerin büyükelçileri ve uluslararası kuruluş temsilcileri de katıldı. Katılımcılar İran'ın 12 günlük savaşta verdiği şehitlerin anı defterine imzaladılar. İktidar şehitleri için açılan anı defteri İslamabad'daki İran Büyükelçiliği ile eş zamanlı olarak İran İslam Cumhuriyeti'nin Karaçi, Lahur, Kuetta ve Peşaver şehirlerindeki diğer diplomatik temsilcilerinde de pazartesi günü açıldı. Karaçi'deki İran Başkonsolosluğu'nda ise şehirde görev yapan yabancı diplomatik misyon üyeleri, ziyaret etkileri, dini şahsiyetler ve insan Hakkı aktivistleri İran halkı ile danışmalarını ifade ederek şehitleri saygılarını sundular, bana defterini de imzaladılar. İbranice yayın yapan Siyonist ve medya ortağına yayınladığı konuda İsrail'in İran İslam Cumhuriyeti'ne yönelik saldırısında hedeflerine ulaşamadığını vurguladı. Haris gazetesi pazartesi günü yayınladığı yazıda şunları yazdı. İsrail Başbakanı Netanyahu'ya göre İran'a karşı savaşın asıl hedefi İran'ın mülteci programını yürütmek ve varoluşsal bir tehdidi ortadan kaldırmaktır. Ancak bu konuda neredeyse bir fikir birliği var. Tahran hala %60 oranında zenginleşirilmiş miktarda uranyuma sahip. Bu bilgi Avrupa Birliği Amerikan ve İsrail istihbara servislerinden birilerine dayanıyor. Sadece Amerikan Başkanı Trump bu konuda farklı bir görüşe sahip. İbranice yayın yapan gazete şu ifadeleri de ekledi. Savaşın ikinci hedefi Netanyahu'nun varoluşsal tehdit olarak nitelendirdi. İran'ın balistik füze programını yok etmekti. Ancak İran İslam Cumhuriyeti hala yüzlerce balistik füze ve füze fırlatma rampasına sahip. Savaşın bulmasının hemen ardından İran'ın balistik füze üretme kapasitesine yok edildiği yönündeki iddia terk edildi. İsrail'e 350 bin askeri yetkili de bu iddianın hiçbir istihbarat temeli olmadığını da belirtti. Siyonist Silah Araştırma Merkezi Weizmann Enstitüsü'nün başkanı İran İslam Cumhuriyeti'nin füze saldırılarından bu kuruma verdiği büyük zararlar dikkat çekerek Siyonist rejimin milyarlarca şekil tutarda ve maliyetle karşı karşıya kaldığını belirtti. Parsuyla'nın haberine göre Weizmann Enstitüsü Başkanı şu ifadelerde bulundu. İran İslam Cumhuriyeti'nin Weizmann Enstitüsü'nü düzenledi. Füze saldırılarının yorulmuştu yıkımın maliyeti 2 milyar şekeli buluyor. Başkan ayrıca enstitü kullanılan yalnızca bir mikroskobun fiyatı 1 milyon dolara aşıyor. İran'ın düzenlediği saldırılar 52 laboratuvarın tamamen yıkılmasına 60 bin anında daha zarar görmüş Burası Tahran, İran-İslam Cumhuriyeti'nin sesi muhterem işler, akşamdan bayağı bütünümüzü
dinledi.
Burası Tahran, İran-İslam Cumhuriyeti'nin sesi muhterem işler, akşamdan bana dinliyorsunuz. Siyonist rejimin savaş şiddetleri neden devam ediyor?
Erna Haberi Ajans raporu köyü de İsrail o haberi serçeni o elde Siyonist rejim de cenk de karini o anda de lombi vazir Benyamin Netanyahu de vaziran utarnaz la sakt ile itilafatu o şikar sarıya uzayda de nivaki çarpı bu yed oğuz bahara bu
prasfani Siyonist rejim hala bölgesel savaşta uçarmaya devam ediyor. Bu anlamda bazı İran ve İran'a aspiri saatini tehdit ediyor. Önemli soru şu ki Siyonist rejim neden bazı bölgesinde savaş sonrası yaklaşık sürekli ve hala bölge ülkelerine yeni bir askeri saldırı arasında tehdit etmekte. Asıl mesele Siyonist rejimin batılı güçle kapsamlı desteği ve Birleşmiş Milletler Güvenlik Konseyi'ne bu rejimin güçlerini cezalandırmak tehdit yetersizliği ve tamamen ağızlı ve cezalandırılan bir rejimle dönüşmesi. Bu rejimin eşi benzeri görünmemiş suçlarına karşı cezasız kalmasına başlayacağı nedenlerden biri özellikle Dominikan'ın Batasya bölgesinin tek çoğunluğundan temin edilmesidir. Aslında Gazze'ye giden ve İran'a karşı işlenen suçlar Batı'nın özellikleri Amerika'nın işgalinden yolculuğu doğrulara karşı yolculuğu şekillendirebilir. O nedenle Sünnist rejimin İran, Yemen, Lübnan ve Gazze'ye giden kapsamlı savaş ve saldırgan tutumunun nedenlerinde Batı'nın altında Orta Doğu'nun bu savaşa ve denilmesi üye ülkelerde kaos ve güvensizlik yaratılarak şekillendirilmesi. Siyonist rejimin savaşa yanlı olduğundan diğer bir neden ise bu rejim şu an Batı Asya bölgesinde üstün bölgesel gücünün ve hazır gördüğüdür. Siyonist rejimin Batı Asya'dan üstün gücüne dönüşmesi Batı'da güçlerin çıkar ve öncelikle de uygun. Başka bir neden ise Siyonist rejimin sürekli savaş tehditleriyle Batı Asya bölgesindeki diğer hükümetler yetkililer arasında korku ve dehşet yaratmaya çalışmasıdır. Rejimin hamlesi bu savaş aktörüyle bölge ülkelerinde Siyonist rejim ile savaşmanın maliyetler ağır olduğunu gösteriyor. Gerçekte Siyonist rejimin savaş yanları ve sürekli suikast ve uzun savaş tehditleri bölge ülkelerine verilen bir mesaj
şeklidir.
Ancak bu mesajın bölge ülkeleri tarafından yeterince ciddiye alınmadığı görülmektedir. Burası Tahran, İran-İslam Cumhuriyeti'nin sesi muhtemelen akşam yorumunu.
Devur Deli de Hivadın Harici Vaziran ve İran Sarı Dertübi Kabarvatarı La Sara Peyleda او د تهران د اټومي پروګرام په حقله جامع او پایدار موافقه در رسیدا غوښتنه کړې ده. په هغه ګډ بیان کې چې د کاناډا حکومت لپاره کړې ده، ویل شوي دي له کاناډا، فرانسې، جرمني، ایټالیا، انګلستان او امریکا څخه د جوړې د اوو ډلې د بندري چارو وزیرانو او د اروپایي اتحادیې د بهرني سیاست د مسؤل فایان پالاس د روان میلادي کال د جون په 15مه نېټه د هالند هېواد په هیګ کې غونډه وکړه او د لویدیځې آسیا سیمې د وروستیو بدلونونو په هکله یې د نظر تبادله وکړه. په دغه بیانیه کې هغوی د ایران او د اسرائیلو ترمنځ له اوربان څخه په ملاتړ باندې ټینګار سره یې دعا وکړه. د ایران اسلامي جمهوریت باید هیڅکله اټومي وسلې ترلاسه نه کړي او له ایران څخه یې وغوښتل چې د ایرانیانو د بډایه کولو د نه توجیې وړ فعالیتونو له سره پیلولو ډډه وکړي. دا په داسې حال کې دی چې ایران تل د اټومي وسلو د جوړولو په اړه ادعاګانې بې اساسه بللې دي. اووه ډلې د خپلې بیانیې په دوام کې د اټومي انرژۍ د نړیوال اژانس د سیفګارډ لازمنو سره سم له اټومي اژانس سره د ایران د سمدستي ملګرتیا غوښتنه وکړه او ټینګار یې وکړ چې ایران باید د خپلو ټولو اټومي موادو په هکله د حقیقت د معلومولو اطلاعات ورکړي او د اټومي اژانس د پلټونکو د لاسرسي اسانتیا برابره کړي. په دغه بیانیه کې یو Örtücü, Bayıran ve Edamlı Kavrısı'nın isimli sözlük ve aklı çoktu ya da Hadas-ı Harkiçi'de Atomi Enerji Dener Duvar Ajans Tartarın yandı da İran Fasulizu Atomi Merkezi'nin bandı Hindi Şibidi. Da İran da bandının çağrı vazir Seyed Abbas Arapçı'da Amerika da Sıfı Esra sarak ve Marakaki Faravana 12 de Fabalatörü de Fayda da ihtimal ve aklı da Olasmışar Donald Trump de da Ergan'ı ve aklı Uvayr Dumra Zerva Kapariyatayı da sarak ve Neşi. Abbas Arapçı ziyata fra Fabalatörü de Dibirte Stanida ve aklı da Faysali de Tallasa Kavuzra para bayat Gart Tallasa Kru Çi Amerika ya Uzarbiya da Fabalatörü ve vaxt ve İran bandı Pozit Bridu د غملایزاتو ته په پام سره اوس یاد وخته ضرورت لرو د ایران د بهرنیو چارو وزیر سید عباس رخشی په دې خبرې باندې په ټینګار سره چې ټکنالوژي او د یورانیم د بډایه کولو ټکنالوژي په بمباریو سره له منځه نه ځي وویل د ایران سوله ییز اټومي پروګرام په ملي عزت او افتخار بدل شوی دی عباس رخشی دغه راز د ایران د اټومي تاسیساتو د تبا کېدا په هکله د امریکا اطاعته په ځواب کې وویل هیڅوک نشي کولی ټکنالوژي او د یورانیم د د دباو د زیاتو لپاره د یو ارم کارتوګه
Bir önceki sohbetimizde tüm insanların kıyamet mahkemesinde hesap vermeleri ve onların iyi ve kötü amellerine göre ayrılmaları ile sonuçlarının kıyametteki çeşitli cezalarından bahsedilmiştir. Bu ayetler cennetteki salih ve doğru kimselerin yerini açıklayarak dünyada takvayı gözetip kötü söz ve davranışlardan kaçınanların ahiretteki üstün yerlerini ağaçların gölgesinde ve pınarların kenarında bulacaklarını belirtmektedir. O ağaçlar çeşitli meyvelerle doludur ve cennetliklerin dilediği her şey onların hizmetine sunulmaktadır. Ayetlerin devamında şöyle denilmektedir. Cennetlikler Allah ve melekler tarafından cennetin sonsuz nimetlerinden faydalanmaya davet edilirler. Bu büyük siyasette ev sahibi Allah'tır ve o takva sahiplerini bu ziyafete davet eder ve şöyle diyor. Bugün elde ettiğiniz şey dünyada yaptığınız amellerin karşılığıdır ve takva sahiplerini ödül olarak vermiştir. Orada iyiler en güzel şekilde ağırlanacaktır. Elbette bu nimetler hesapla verilmez. İddia ve hayal ile elde edilemez. Yalnızca salih amellerle elde edilir. Ayetler devamında şöyle denildi. Vay haline kıyameti inkar edenleri ki bu inkarlarıyla kendilerini bu nimetlerden mahrum bırakmışlar. Ve daha da kötüsü kendilerini cehennem azabına sokmuşlar. Bu ayeti kelimeler bizlere şunları öğretiyor. İman sahibini takva gözetip Allah'ın rızasını kazanmak için dünyada çektiği bazı mahrumiyetler ahirette onlara en güzel şekilde ödüllendirilecektir. Allah'ın ceza ve ödül ölçütü insanların amelidir. Onların umut ve arzuları veya sadece Müslüman olduklarını iddia etmeleri değil. Takva ve iyi bir yaşam yalnızca kötü işlerden kaçınmakla elde edilmez. Başkalarına iyi işler yapmak ve iyilikte bulunmak da takvanın bir parçası. Şimdi Mürselat suresinin 46 ila 50. ayetlerinin tilavetini hep birlikte kulak verelim.
او د احوال د راتګ د اسان کولو لپاره د ډیرو اسان
او بما مضى عن
اغلی مکلی د روغان کولی اقتصادي وړتیا د سابل کې د ایران سفیر همدارنګه د سره د دې ځناو د پیاوړتیا او د ګړندي کولو دغه ناسته کې د ایران د
پر سیس د دنیا د یین اچین بیراز د هغه فائدلو نه شو په یو سکي سوچا باتمش دروندسنس Hakkı yalanlayanların o gün vay halini. Onlara Allah'ın huzurunda eğilin denildiğinde eğilmiyorlar. Hakkı yalanlayanların o gün vay halini. Artık bundan Kur'an'dan sonra hangi size inanacak?
Fakat kullan nazarike fi dalik
د
افغانستان د سرپرست حکومت ویان زبیح الله مجاهد وویل چې ایران د اسرائیلي رژیم پر وړاندې د جګړې
Önceki ayetlerde cennetteki takva sahiplerinin yüksek konumları belirtilirken bu ayetler dünyada kötü yola sapmış ve suç işlemiş kişilerin durumuna işaret etmektedir. Bu ayetler onların kısa bir süre için dünyadaki nimetlerden faydalandıklarını ancak bu nimetleri yanlış kullanıp suçlar işledikleri için uzun ve zorlu bir cezaya çarptırılacaklarını belirtmektedir. Ayetlerin devamında cehennemliklerin bazı belirtilerine değinilip onların Allah'a ibadet etmediklerini, secde ve rükû yapmakta isteksiz oldukları belirtilmektedir. Ayrıca onlar Kur'an'ın hakikatini kabul etmemekte ve onun ilahi kökenini inkar etmektedirler. Oysa bu kutsal kitap hiçbir insani ideolojiye ait kitapla veya diğer dinlerin tahrif olmuş kitaplarıyla karşılaştırılamaz. İlginçtir ki gururlu ve kibirli insanlar onları yaratan Allah karşısında boyun eğip secde ve ibadet etmek istemezler. Ancak kendi nefislerinin isteklerini kölesi olur, onları günah ve fesada davet eder. Açıkça bellidir ki nefse hizmet etme ve ona esir olma onları hem dünyada hem de ahirette çöküşe sürükler. Daha önce belirttiğimiz gibi o gün vay yalanların haline ifadesi bu surenin 10 farklı yerinde tekrarlanmıştır. Özellikle surenin son ayetlerinde bu ifade daha çok vurgulanmıştır. Bu kafirlerin inkarının dini öğretileri doğru bir şekilde araştırma ve incelemekten kaynaklanmadığını, aksine onların hakla olan inancı ve ısrarcı tutumlarından doğduğunu gösterir. Onlar hayatlarının her alanında hakla, gerçeğin kendisiyle ve kendi çıkarlarıyla çelişen şeylerle savaş halindedirler ve gerçeği tanımak ve kabul etmek için adım atmazlar. Bu ayetler de bizlere şunları öğretiyor. Kafirlerin dünyevi nimetlerden faydalandıkları durum, onların Allah katında sevildiğinin bir göstergesi değildir. Çünkü Allah, müminler ile kafirler arasında dünya nimetlerinden yararlanmak konusunda bir fark gözükmez. Ancak şunu unutmamalıyız ki dünyanın nimetleri ahirete göre çok küçüktür. Allah, dünya hayatında maddi nimetlerini kafirlerden ve inkarcılardan esirgemez. Bu da onun kullarına olan merhametinin ve lütfünün bir göstergesidir. Kafir ya da günahkar oldukları için onları dünya nimetlerinden mahrum etmez. Namazı terk etmek, dini fiilin inkar etmenin bir belirtisidir. Kur'an, insanları en iyi şekilde yönlendirecek, mükemmel ve değerli mesajları içeren bir kitaptır. bu kitap her zaman taze ve yenidir. Asla eskiyemez. Kur'an-ı Kerim diğer dinlerin kitapları ve ideolojileriyle karşılaştırmalıdır ki onun hakikati tüm insana açıkça belli olsun.
كان ذلك من بعض المختار من أخلاق الأمير ورسائله وصاياه
Değerli dinleyiciler, Nur'a Giden Yol isimli sohbetimizin bugünkü bölümünde Mürselat Suresinin tefsirinin sonuna gelmiş bulunuyoruz. Bizleri arzu ettiğiniz takdirde İran Radio adlı telegram kanalımızdan takip edebilirsiniz. Tekrar beraber oluncaya değin, Allah'a emanet olun, sağlıcakla.
نظرة عيونك تسكن راحتي لا يصيح الآه قبل آهاتي يا حساس شلون وردة تكتمل وانت ما يروي حشاها ترتحل يا حبيب انظر عالم بصفل واني محزونة ما يا حبيب انظر ايش سوت كربلاء هذا يوم السعد يوم المرجله شوف اخويا شلون ضاب الفقر من حني والطب الضامي ومن تحل في معارك فقاسك بتنهل
انت زهرة طيبة وطيب ودلع الصبر دعنا الصبر تفضل يا ابن اخويا هذا محتم الخزاق من يروي طفل اخويا يسرقه والمنية تحوم حوله وتعصفه والطفل بعدك على الدنيا
التاسعة ليلة من طهران صوت الجمهورية الإسلامية في إيران. بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل بيته الطيبين الطاهرين أحبتي الكرام في كل مكان السلام عليكم ورحمة الله تعالى وبركاته من إذاعة طهران صوت الجمهورية الإسلامية في إيران نحييكم ونستعد فترة بث هذه الأخبار نبدأها بعنوان الحكومة الإيرانية تؤكد استعداد وجاهزية القوات المسلحة للرد على أي عدوان يهدد البلاد عشرات الشهداء بينهم منتظر المساعدات بغزة والموت يهدد مئات المرضى والجرحى بالمستشفيات الأنروا تقول أن غزة تشهد مذبحة وتشدد على أن التهجير القسري أصبح حكما بالإعدام ومن العناوين التفاصيل الضوء على حضراتكم أمير رضواني. شددت المتحدثة باسم الحكومة الإيرانية فاطمة مهاجران على أن القوات المسلحة مستعدة وجاهزة للرد على أي عدوان يهدد البلاد، كما بيّنت أن إيران لن تسمح للأعداء بتلويث عباءة قائد الثورة الإسلامية حتى بذرة غبار، وذلك في إشارة إلى محاولات التشكيك في وحدة القيادة الإيرانية وصمود النظام السياسي بعد الهجمات. وعن إجراء تعليق إيران التعامل مع الوكالة الدولية للطاقة الذرية، فأكدت مهاجران أنه قانوني بالكامل وفق مقررات الـ NPT والتي تدين بنصها الاعتداء على المنشآت النووية.